জয় শ্রী রাধে। গত প্রায় 4 দিন যাবৎ আমরা প্রসঙ্গ অনুযায়ী সেই অতি অপূর্ব ভগবান রামচন্দ্রের লীলা শ্রবণ করতে পেরেছি। আর অদ্যকার দিনে আর মাত্র 1-2 অধ্যায় রয়েছে, যা সেই শ্রী রামচরিত বর্ণন। তারপরে অতি সুন্দর যে চরিত্র সত্য সাবিত্রী ও সত্যবানের চরিত্র আমরা অদ্যকার দিনে আস্বাদন করব। গতদিন সেই মহাশক্তিশালী লক্ষ্মণের হাতে ইন্দ্রজিতের মৃত্যু হয়েছিল। এই খবর প্রাপ্ত হয়ে সেই লঙ্কেশ রাবণ সে এমনভাবে ক্রোধিত হলো যেন এই শশগড়া পৃথিবীকে সে বিনাশ করে ফেলবে, এমন ক্রোধিত হলো। ইন্দ্রজিতের মৃত্যুতে একে একে তার সমস্ত যোদ্ধাগণ, মন্ত্রীগণ, তারপরে তার নিজ ভ্রাতা মহাপরাক্রমশালী যে কুম্ভকর্ণ মহোদয়, তিনিও যুদ্ধে নিহত হয়েছিলেন। নিজ পুত্র ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ শুনে এবং তার অন্ত্যেষ্টি ক্রিয়া করে সে একেবারে মানে ক্রোধগ্নি একেবারে প্রজ্বলিত হয়ে উঠল। বহু বহু রাক্ষস সৈন্যদের সঙ্গে হুঙ্কার করতে করতে তিনি এক অলৌকিক সেই যে বিমান, তাতে আরূঢ় হয়ে বহুবিধ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে রাবণ যুদ্ধক্ষেত্রে পৌঁছাল। আর সেদিন ভগবান রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমানজি, অঙ্গদ, বিভীষণ সকলে চিন্তাযুক্ত হয়ে আছেন যে আজ রাবণ আসবে। তাদের মধ্যে দেখতে দেখতে মানে ভয়ঙ্কর চতুর্দিকে সেই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। রাক্ষস সেনাগণ বানর সেনাদের উপর আক্রমণ করল। বানর সেনারা তারা রাক্ষসের উপরে আক্রমণ করে সে এক মানে দেবাসুর সংগ্রামের মতন, সেই সত্যযুগের মতন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সে ভয়ঙ্কর যুদ্ধ এখানে সংক্ষেপ আকারেই বর্ণনা করা হয়েছে, অতএব আমরা সেই মহাভারতের আধার অনুযায়ী চলব। এবারে সেই যে রাবণের, সেই রাবণের তো মানে দিব্য রথ ছিল, সে আকাশে উঠতে পারে এবং নিচে চলতে পারে, দেখতে দেখতে অদর্শন হয়ে যায়। তাই দেবতারা চিন্তা করল যে প্রভু শ্রী রামচন্দ্র তিনি কেমন করে যুদ্ধ করবেন, তার তো রথও নেই। তাই ভগবান রামের সাহায্য করার জন্য দেবরাজ ইন্দ্র তার সারথি মাতুলিকে পাঠিয়ে দিলেন এবং তার যে জৈত্র নামক সর্বশ্রেষ্ঠ যে রথটি ছিল, অনেকগুলি রথ, এই যে জৈত্র নামক যে রথ, সেই রথটি প্রেরণ করলেন আর বললেন, যাও মাতুলি, তুমি প্রভুর সেবায় যাও, আমার কথা বলবে। তারপরে সেখানে যখন সেই রথ আসলো, অনেকে সন্দেহ করল কি জানি এ রাক্ষসগণের মায়া তো নয়। তখন সেই ঘোড়াগুলো তারা আবার সব বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে, তা সেই ঘোড়া চতুষ্টয় তখন প্রভু রামচন্দ্রকে বলছেন সংস্কৃত ভাষায় যে প্রভু, আমরা রাক্ষসের মধ্যে কেউ নই, আমরা দেবরাজ ইন্দ্রের ঘোড়া। তা দেখুন, আমরা সব বৈদিক মন্ত্র বলতে পারি কিন্তু রাক্ষসেরা বলতে পারে না। তাই প্রভু বললেন, না না, আমার যথেষ্ট বিশ্বাস হয়েছে, সেই দেবরাজ ইন্দ্র তিনি আমার প্রতি কৃপা করেছেন, ঠিক আছে আমি স্বীকার করলাম। ভগবান রাম তিনি কেমন দয়ালু এবং কেমন তার নম্র ব্যবহার, তিনি সেই জৈত্র নামক রথটিকে প্রদক্ষিণ করলেন, প্রণাম করলেন, তারপরে তাতে বসলেন। এবারে রাবণও তখন চিন্তা করল, এ তো এই দেবতারাই দেখছি সবচেয়ে শয়তান, তারা তো আমার বিরুদ্ধে এমন করছে, তাই তাদের প্রতি ক্রোধ হলো। বলল, ঠিক আছে আমি এই বনবাসী রামকে আগে হত্যা করি, তারপরে তোমাদের দেখাবো মজাটা। এবারে সেই রথ আকাশে বাতাসে মেঘের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে, তার সেই অলৌকিক দৃশ্য দেখা গেল। এবারে রাবণ রামের উপরে এমনভাবে স্বরবর্ষণ করা আরম্ভ করলো, সব দিব্যস্ত্র ভগবান শ্রীরামচন্দ্র তিনি বিচলিত না হয়ে তার সেই বাণের উত্তর দিয়ে সে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। আর এইভাবে যখন বহুক্ষণ যুদ্ধ হলো, একে অপরে ভয়ঙ্কর সংঘর্ষ আরম্ভ হলো, তখন দেখতে দেখতে সেই রাবণ তার মায়া বিস্তার করা আরম্ভ করলো। এবং সে রাবণ আর দেখা যাচ্ছে না, চতুর্দিকে রাম, প্রথমে দুটো চারটে ছটা করে অনন্ত রাম। লক্ষ্মণ ভগবান রামচন্দ্রকে বলছেন যে হে জ্যেষ্ঠ ভ্রাত, আপনি আপনার স্বরূপ ধারণ করেছে এই রাবণ, আপনি হত্যা করুন, কোনো অসুবিধা নেই। লক্ষ্মণের তো মানে ধৈর্য নেই যে এখনই মেরে দিলেই ভালো, সে ভীমসেনের মতো অবস্থা দান। প্রভু রাম তিনি বললেন ধৈর্য অবলম্বন করো, দেখো কি হয়। এবারে দেখতে দেখতে সে চতুর্দিকে রাম, রাবণ আর দেখা যায় না। ভগবান শ্রী রামচন্দ্র করলেন কি, তিনি তার মায়াকে নষ্ট করার জন্য এক দিব্য বাণ প্রয়োগ করলেন, তখন আর রামের ছন্দাংশ কিছু দেখা যাচ্ছে না, কেবল রাবণকেই দেখা যাচ্ছে। এবারে সে দুজন এই রথ নিয়ে উপরে উঠল আকাশে। এবার সে আকাশ থেকে যুদ্ধ আরম্ভ হল, আর দেখতে দেখতে সেই আকাশের মধ্যে যুদ্ধ হতে হতে দেখতে দেখতে সেই রাবণ সে কি করলো, তার রথের থেকে অন্তরিত হলো, দেখা যাচ্ছে না, সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে। কিন্তু প্রভু রামচন্দ্র তিনি তো সেই দেবতাদের জলে চক্ষু ধৌত করেছিলেন, অতএব তিনি দেখতে পাচ্ছেন, আর রাবণ মনে করছে বোধ হয় দেখতে পাচ্ছে না। একে অপরের মধ্যে তুমুল সংঘর্ষ, যা বর্ণনা করা যায় না। এবারে শেষ পর্যন্ত কি হলো, যে তার যে গলদেশ তা কেটে দিলেন, কেটে দিলে আবার দেখা যাচ্ছে আরেকটা মুন্ড এসে তাতে জুড়ে যাচ্ছে, মানে দশটা মাথা তো রাবণের, তাই সঙ্গে সঙ্গে আরেকটা দেখা যাচ্ছে। প্রভু রামচন্দ্র তিনি একবারে হকচকিয়ে গেলেন যে এই কি ব্যাপার। তখন বিভীষণ তিনি তো আবার আকাশেও উঠতে পারেন, তাই প্রভুর সম্মুখে মানে উপরে গিয়ে বলছেন, প্রভু তার মানে বর আছে ব্রহ্মাজি, তাকে আপনি যতবারই গলা কর্তন করুন না কেন, সে অনন্তবার তার সেই মস্তক জুড়ে যাবে, তা আপনি তার নাভিতে মানে বাণ প্রয়োগ করে সেখান থেকে যা মুন্ড সৃষ্টি না হতে পারে তার জন্য কিছু করুন। কিন্তু এখানে কোন কোন টিকাকারগণ বলছেন কি, যে সেই রাবণের মৃত্যু সে সময় হতো না, কারণ কি সেই রাবণ সর্বদাই সেই সতী সীতা দেবীর চিন্তা করতেন, সেই কারণে তার মৃত্যু হতেই পারে না। দুটো দুটো মত আছে এখানে। এবারে বললেন যে তার পেটে মানে নাভিতে যদি বজ্র দিয়ে আঘাত করা যায় তাহলে সে সীতার চিন্তাও ভুলে যাবে, আর ব্রহ্মাজি যে বর দিয়েছিল সেটাও তখন আর কার্যকরী হবে না, অতএব সে দশটা মুন্ড ধারণ করার পরে সে মারা যাবে। এই কথা যখন বিভীষণ বলে দিল তখন রাবণ তাকে বলছে, তোকে আমি দেখাবো, এই তুই হচ্ছিস কুল ঘাতক, তোকে আমি অবশ্যই মজা দেখাবো, আগে এই বনবাসী ভিখারী রামকে আগে আমি ঠিক করি। এবারে আবার যুদ্ধ আরম্ভ হলো, প্রভু একে একে তার দশটা নটি গলা যখন কেটে দিয়েছেন, অন্তিম সময়ে তিনি দিব্যাস্ত্র ব্রহ্মাস্ত্রের দ্বারা তার সেই গলদেশ কেটে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলেন, আর সে মানে প্রকৃতই তার মৃত্যু হলো, আর সে মারা গেল। বল রামচন্দ্র ভগবান কি জয়, চতুর্দিকে হই হই চৈ চৈ সব ভাব, সমস্ত প্রজাগণ তারা রামের শরণাপন্ন হলো, তার মহিষীগণ তার মৃত শরীরকে ধরে ক্রন্দন করতে লাগলো, বিভীষণও দুঃখ প্রকাশ করলো, অন্ত্যেষ্টি ক্রিয়াদি সুসম্পন্ন হল। বিভীষণকে ভগবান রামচন্দ্র নিজ সপরিকরে মানে বানর সেনাদের সঙ্গে করে নিয়ে তার রাজ্য অভিষেক করলেন, তাকে রাজমুকুট প্রদান করলেন, তারপরে সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করলেন। আর ঠিক সে সময় যথা সম্মানের সঙ্গে সেই যে রাক্ষসী ছিল ত্রিজটা, সীতাদেবী তাকে অনেক সম্মান করতেন আর সীতাদেবীকে পুত্রীর মতো দেখতেন, তাই সেই ত্রিজটাকে ভগবান রামচন্দ্র অনেক উপহার দিলেন এবং অভয় প্রদান করলেন। আর অপরদিকে সীতাদেবীকে সমস্ত বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা ছিলেন, জীবিত যারা ছিলেন, যেমন রাবণের নানাশ্রী মানে দাদু, তারা সকলে এসে একে একে সীতাদেবীকে পালকির মধ্যে করে এনে সসম্মানের সঙ্গে রামচন্দ্রকে সমর্পণ করলেন। আর ভগবান রামচন্দ্র তিনি বললেন, হে সীতে সর্বসমক্ষে, যে তুমি পরপুরুষের স্পর্শ প্রাপ্ত হয়েছ, অতএব আমি আর তোমাকে গ্রহণ করতে পারবো না, আমি তোমাকে ছেড়ে দিলাম মানে ত্যাগ করলাম, তুমি যথা ইচ্ছা তথায় গমন করো। এই কথা শুনে সীতাদেবী তো একেবারে মানে যেন তার প্রাণটাই বেরিয়ে গেল, তার প্রাণ পাখিটাই উড়ে চলে গেল, তার মাথায় যেন বজ্র নেবে এলো। তিনি বললেন, প্রভু আমি অসহায় হয়ে সে আমাকে জোরপূর্বক ধরে এনেছিল, কিন্তু আমি কখনো স্বপ্নেও কোনো পরপুরুষের চিন্তা করিনি, প্রভু আপনি আমার সব কিছু। লক্ষ্মণ তিনি তো ভীষণভাবে ক্রোধিত হয়ে উঠলেন। আর ঠিক সে সময় পঞ্চ দেবতা তারা বললেন, প্রভু আমরা প্রত্যেকের প্রত্যেক জীবের মনের খবর আমরা জানি, প্রভু সীতাদেবী কখনো কোনো অবস্থাতেই কখনো পরপুরুষের চিন্তন করে না, পরপুরুষকে স্পর্শ করেনি, এবং তার মন প্রাণ সব কিছু আপনাতেই সমর্পিত, সে মহাসতী, অতএব আমরা পঞ্চদেবতা সকলেই বলছি যে আপনি সীতাকে গ্রহণ করুন। সে মতো অবস্থায় সেখানে দশরথ আসলেন, দশরথ তো মারা গিয়েছিলেন কিন্তু তিনি স্বর্গের থেকে আসলেন, এসে বলছেন, হে রাম এই সীতাদেবী সে সর্ব অবস্থাতেই পবিত্র, অতএব তুমি আমি তোমার পিতা, তুমি আমার আজ্ঞা পালন করো। সকলের ইচ্ছা অনুযায়ী তিনি সীতাকে পুনর্বার গ্রহণ করলেন। এটা কল্পান্তর ভেদ। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে কি, এই রাবণ যে সীতাকে নিয়ে গিয়েছিল তিনি হচ্ছেন ছায়া সীতা। কি হলো, যখন তিনি বনপ্রদেশে গিয়েছিলেন তখন অগ্নিদেবকে সাক্ষী রেখেছিলেন, আর অগ্নিদেব আসল সীতাকে নিয়ে নিয়েছিলেন, আর তার ছায়া সীতা সে এই বনপ্রদেশে ভ্রমণ করেন, আর তাকেই এই রামচন্দ্র অপহরণ করেছিলেন। এবারে কল্পান্তর ভেদে দেখা যাচ্ছে যে তাকে সর্বসমক্ষে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আসলে তা নয়, সেই অগ্নি পরীক্ষা মানে সেই যে ছায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করবেন আর আসল সীতা অগ্নির থেকে বেরিয়ে পড়বেন, এটাই ছিল মানে টিকাকারগণের অভিপ্রায়। তা কল্পান্তর ভেদের ব্যাপার রয়েছে, যার জন্য কোনো কোনো কল্পে একটু লীলা প্রভুদের পৃথক হয়ে যায়। এবারে সেখানে তো এবার মানে সীতার আনন্দের আর শেষ নেই, তিনি প্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, এবং সেখানে ব্রহ্মাজিও ছিলেন, এবং ব্রহ্মাজিও বলেছিলেন যে তুমি সীতাকে গ্রহণ করো। সমস্ত দেবতাগণ ছিলেন, সমস্ত দেবতাগণ এবং পঞ্চ দেবতাদি এবং দশরথ তারা সকলে বললে তিনি গ্রহণ করলেন। তারপরে শ্রী মানে সীতাদেবী হনুমানজির প্রতি মানে এত সন্তুষ্ট হলেন সে আর বলার নয়। তিনি বললেন, হে হনুমান আমি তোমাকে বর দিতে চাই, কারণ তুমি না হলে আমি এত শীঘ্র আমি উদ্ধার হতাম না, তা তুমি যখন আমাকে আমার সন্ধান আমার প্রভুকে দিয়েছো, তা আমি তোমাকে আশীর্বাদ করি যে এই জগতে যতদিন সেই তোমার প্রভুর নাম নাম গুণগান কীর্তন হবে ততদিন তোমার আয়ু, ততদিন তুমি এই লোকে থাকবে, তারপরে তুমি আমাদের অযোধ্যায় চলে আসবে। আর অপরদিকে এবারে সেই যে অতি আকাশগামী যে পুষ্পক ছিল, মানে বিমান ছিল, পুষ্পক বিমান, সেই লঙ্কাতে তার মধ্যে আরূঢ় হয়ে 14 বৎসর পরিপূর্ণ হয়েছে। আর ভরত বলেছিলেন যে হে দাদাজি, আপনি 14 বৎসর পরে, 14 বৎসর যেদিন পূর্ণ হবে সেই দিন যদি আপনি, আমি নন্দীগ্রামের সন্নিকটে আপনার জন্য অপেক্ষা করব, তা আপনি সেদিন যদি না আসেন তাহলে আমি প্রাণ বিসর্জন দেব, সেই কথা মনে পড়ছে প্রভু। তাই এই রথের থেকেও দ্রুত গতি ছিল শ্রী হনুমানজির। তাই রামচন্দ্র বললেন, দেখো ভরত তার কথা থেকে এক পাও বিচলিত হবে না, আমার যেতে যদি বিলম্ব হয় তাহলে ভরত নিজেকে শেষ করে দেবে, সে আত্মহত্যা করবে, অতএব হনুমান তুমি যাও, গিয়ে বলো যে আমি সকলের সঙ্গে দেখা করে অতি সত্বরে অদ্বৈ ফিরে আসছি। হনুমানজি গেলেন ভরতের কাছে, তিনি সেই সন্ন্যাসীর বেশে মহারাজ রামের সেই চরণ পাদুকা রেখে তাতে নিত্য প্রতি মানে ফুল চন্দন তুলসী দিয়ে তিনি পূজন করেন, আর অস্ত্র বিসর্জন করে তার সেই পাদুকা ধুয়ে দেন। সে মতো অবস্থায় তিনি অপেক্ষা করছেন, কি জানি আমার প্রতি বোধহয় প্রভুর কৃপা নেই, রোদন করছেন আর বলছেন, প্রভু আজ সেই অন্তিম দিন, আজ যদি আপনি না আসেন তাহলে আমি অবশ্যই প্রাণ ত্যাগ করে দেব। এর মধ্যে হনুমানজি গেলেন, হনুমানজিকে দেখে তিনি বুঝতে পারলেন, তিনি তো সেই বাণ মেরে তাকে নিচে নামিয়ে দিয়েছিলেন, সেই যে পর্বত নিয়ে যাচ্ছিলেন বিশল্যকরণীর ঔষধের জন্য, তাকে দেখে বলছেন, তুমি তো আমার প্রভুর সেবক। বলছেন, হ্যাঁ হে ভরত দাদা, তুমি ঠিকই বলেছ, আমি প্রভুর সেবক সেই হনুমান। বলছেন, তিনি কোথায়? বলছেন, তিনি আমাকে খবর পাঠিয়েছেন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তিনি অতি সত্বরে অদ্বৈ আসছেন, তার আনন্দের আর সীমা নেই, তিনি আনন্দ অশ্রু বহাতে লাগালেন। এবারে অপরদিকে ভগবান রামচন্দ্র সেই আকাশগামী পুষ্পক বিমানে করে মানে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে করতে তিনি কিষ্কিন্দায় আসলেন, এবং কিষ্কিন্দায় এসে সেই অঙ্গদকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। তারপরে সেখান থেকে সেই যে তার মিত্র ছিল, একই সঙ্গে পড়াশোনা করেছিলেন, সেই বনবাসী যে রাজা তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপরে সেখানে গঙ্গা দেবীকে বলেছিলেন, মা আমি তখন রাজ্যের সীমানায় চলে এসেছি, অযোধ্যা সীমানায়, তখন গঙ্গা দেবীকে বলে গিয়েছিলেন, মা আমি যাচ্ছি, তা যদি আবার ফিরে আসি তাহলে তোমাকে পূজন করব এই সীতাকে সঙ্গে করে নিয়ে। তাই ভগবান রাম লক্ষ্মণ এবং সীতা সেখানে গঙ্গা দেবীর পূজন করলেন, বল গঙ্গা মাইয়া কি জয়। তারপরে সেখান থেকে তিনি আবার চললেন নিজ রাজধানীতে, সেই অযোধ্যায়। অযোধ্যায় চতুর্দিকে আনন্দের আর সীমা নেই, সেখানে আনন্দই আর আনন্দ, সকলে মানে হা করে আকাশের দিকে তাকিয়ে আছে যে হনুমানজি এসে বলেছেন তিনি পুষ্পক বিমানে করে আকাশ দিয়ে আসছেন, সঙ্গে হনুমান আছেন এবং সুগ্রীব আছে এবং বিশিষ্ট বিশিষ্ট পরিকর যেমন বিভীষণও এসেছিলেন পৌঁছে দিতে, আরও আরও অনেকেই ছিলেন। তারপরে সেই আকাশ বিমানে করে যখন আসছেন, সমস্ত মানে প্রজাগণ ভগবান রামচন্দ্রের জয়ধ্বনি করছেন, বল রামচন্দ্র ভগবান কি জয়। তাদের আনন্দের আর সীমা নেই, তারা অনেক দূর পর্যন্ত ছুটে যাচ্ছেন আর বলছেন, ওই দেখো ওই দেখো আমাদের সেই প্রাণের রাম ফিরে আসছে, যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা এমন বলছে, আর সকলে মানে তাদের মধ্যে যেন পুনরায় প্রাণের সঞ্চার হয়েছে, তারা আনন্দে একেবারে আত্মহারা হয়ে গিয়ে প্রভু রাম যে পদ দিয়ে আসবেন সমস্ত প্রজাগণ সেখানে মানে বিভিন্ন প্রকারের পুষ্পাদি দিয়ে সজ্জিত করে রেখেছিলেন যে প্রভু এখান থেকে হেঁটে যাবেন। সেখানে মাতা ত্রয় তারা সকলে অপেক্ষা করছেন, এবং যে সমস্ত মানে সুমন্ত আদি মন্ত্রীগণ ছিলেন তারাও অপেক্ষা করছেন। এর মধ্যে দেখতে দেখতে প্রভু সর্বসমক্ষে সেখানে আসলেন। ভরত সকলের প্রথমে দাঁড়িয়ে আছেন, প্রভু নামতেই প্রভুর চরণ স্পর্শ করলেন, সীতাদেবীর চরণ স্পর্শ করলেন, আর লক্ষ্মণ ভরতকে প্রণাম করলেন এবং তাকে আলিঙ্গন প্রদান করলেন। বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা তাকে স্বাগত জানিয়ে তার চরণ ধৌত করে তারপরে মাতাত্রয় দাঁড়িয়ে আছেন। মাতাত্রয়কে গিয়ে প্রথমেই সেই কৈকেয়ী যার জন্য বনবাস তাকে গিয়েই প্রথমে প্রণাম করলেন, আর তিনি আর চোখের জল ধরে রাখতে পারলেন না, রামকে জড়িয়ে ধরে তিনি বলছেন, হে রাম তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। তা বলছেন, না না হে মাতো, এ তো প্রভুর ইচ্ছায় হয়েছে, এ তো বিধির বিধান, এতে তোমার কোনো দোষ নেই, এ তো যা হওয়ার ছিল তা তো হয়েছেই। মা, সেই আমি যে ক্ষীর ভালোবাসতাম, আমি সেই লাড্ডু ভালোবাসতাম, তুমি সেগুলো রেখেছো? তখন সে অস্ত্র বিসর্জন করতে করতে কৈকেয়ী বলছে যে, পুত্র আমি সব কিছু তৈরি করে রেখেছি। কত তাদের সুন্দর ভাব, এবং সে অতি করুণ সেখানে। তারপরে তিনি তার মানে লক্ষ্মণের মাতাকে প্রণাম করলেন, অন্তিমে কৌশল্যাকে প্রণাম করলেন নিজ মাতাকে, তিনিও তাকে আলিঙ্গন প্রদান করে ভীষণভাবে প্রদান করছেন আর বলছেন, আজ আমি যেন প্রাণ ফিরে পেয়েছি রাম, আজ তোকে আমি 14 বৎসর পরে দেখছি, আমার হৃদয়টা কেমনভাবে যে আনন্দিত হচ্ছে যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। তারপরে সকলের সঙ্গে সমব্যবহার করলেন, যাদের সঙ্গে দণ্ডবত প্রণাম স্নেহ আলিঙ্গন আদি সকলকে পৃথক পৃথকভাবে সম্মান করে ভগবান রামচন্দ্র সেখানে রইলেন। আর সেই প্রজাগণ চতুর্দিকে ভিড় করে প্রভু রামচন্দ্রের গুণগান কীর্তন করছেন, আর তারা ভগবান শ্রী রামচন্দ্রের জয়ধ্বনি করছেন, বল রামচন্দ্র ভগবান কি জয়। তারপরে ভরতজি মহারাজ তিনি বললেন যে, আমি এতদিন পর্যন্ত আপনার প্রতিনিধি রূপে থেকে এই রাজ্য পরিচালিত করেছি, আজ আপনি রাজা হন এটাই আমার মানে বিশেষ ইচ্ছা। সর্বসকলের অনুমতিক্রমে ব্রাহ্মণ সাধু মহাত্মাদের ডেকে একটি সুন্দর সময় সকলে বের করলেন। বিষ্ণু দেবযুক্ত শ্রবণ নক্ষত্রের পূর্ণ দিবসে সেই বশিষ্ঠ বামদেব এবং আরো আরো যে সমস্ত ত্রিকালজ্ঞ মুনি ঋষিবৃন্দ ছিলেন তারা সেই নক্ষত্রে প্রভু রামকে রাজ্য অভিষেক করলেন, বল রাজা রামচন্দ্র কি জয়। তারপরে সেই অভিষেক সুসম্পন্ন হলে কপিরাজ সুগ্রীব এবং পুলস্ত্য নন্দন বিভীষণ তাদের সকলকে প্রভু বিদায় জানালেন, বললেন, তোমরা আর কতদিন থাকবে গো, তোমাদের রাজ্যও দেখাশোনা করার প্রয়োজন, যদিও আমার বলা উচিত নয়, তোমরা আমার অতিথি, তথাপি রাজ্যে গিয়ে তোমরা ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে অধর্মকে হৃদয়ে স্থান না দিয়ে নীতিকে অবলম্বন করে হে সুগ্রীব হে বিভীষণ তোমরা আমার পরম মিত্র, তাই তোমরা সর্বদাই সেই প্রজাগণের প্রতি খেয়াল রেখো, যাও তোমরা এবার যাও। এবারে তারা সকলেই সেই যে পুষ্পক বিমানটি ছিল কুবেরের, বললেন তোমরা সকলে এই পুষ্পক বিমান নিয়ে যাও, যা রামচন্দ্র তার থেকে কেড়ে নিয়েছিল, সেই কুবেরকে তিনি এই রথের যোগ্য ব্যক্তি, অতএব তাকেই এই রথটা সমর্পণ করে দিও, এই রথটা তার বিশেষ প্রিয়, ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে তাকে দিয়েছেন, আমাদেরও কাজ মিটেছে তার ইচ্ছায়, তাকে এই পুষ্পক বিমানটি দিয়ে দিও। দেখতে দেখতে তিনি গোমতী নদীর তীরে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ভগবান রামচন্দ্র। ঋষি মার্কণ্ডেয় বললেন, হে মহাবাহু যুধিষ্ঠির, পূর্বকালে অতুলনীয় পরাক্রমশালী শ্রীরাম এইরূপ বনবাসে ভয়ঙ্কর কষ্ট ভোগ করেছিলেন, তা তুমি যে বললে যে আমার থেকে বেশি দুঃখিত এইভাবে বনবাসে কেউ কখনো ছিল, দেখো তুমিও সেই দেবাংশে যদিও তোমার জন্ম, আর সেই রামচন্দ্র সাক্ষাৎ নারায়ণ, তা তাকে যদি তার স্ত্রীর জন্য এত কষ্ট, আর এইভাবে তার 14টি বৎসর বনবাস, যা তোমার থেকেও আরো 1 বৎসর বেশি, তারা কিভাবে কত কষ্টে যে সেই সমস্ত দিনগুলো কাটিয়েছিল, আমি প্রসঙ্গক্রমে তোমাকে সবকিছু জানালাম। এবারে তিনি বুঝতে পারলেন যে না না, তাহলে আমি একলাই এত কষ্ট পাইনি, প্রভু শ্রীরাম তিনিও ভীষণভাবে দুঃখ কষ্ট করে এই মানে বনবাসের যে কষ্ট তা সহ্য করেছিলেন। এবারে যুধিষ্ঠির মহারাজ আবার একটি নতুন প্রশ্ন করলেন ঋষি মার্কণ্ডেয়কে। খুব সুন্দর প্রশ্ন এবং প্রসঙ্গটিও অতীব সুন্দর। তিনি বললেন যে হে মুনিবর, দ্রৌপদীর জন্য আমার যেরূপ দুঃখ, যেরূপ কষ্ট, যেরূপ অনুশোচনা হয়, তেমন আমার নিজের জন্যও হয় না। এমনকি আমি যে রাজ্য হারিয়েছি তাতেও আমার এত দুঃখ হয় না। কিন্তু সেই পতিব্রতা নারী, সেই দ্রৌপদী, তার কষ্ট দেখে আমার হৃদয়টা ফেটে যায়। প্রভু, এই রকম প্রতিব্রতা আরো কি এই পৃথিবীতে কেউ ছিল? যদি থাকে তাহলে আপনি তারও চরিত্র আমাকে যৎকিঞ্চিৎ শ্রবণ করান। ঋষি মার্কণ্ডেয় বললেন যে হে ধর্মরাজ, তুমি মানে দ্রৌপদীর থেকেও আরো সুন্দর একটি চরিত্র আরো শ্রবণ করো। দ্রৌপদী যেমন প্রতিব্রতা ছিল, ঠিক তদনুরূপ আরেকজনও এই পৃথিবীতে, যিনি ইতিহাসের বুকে মানে পুরাণের বুকে একবারে প্রসিদ্ধ রূপে রয়েছে। যুধিষ্ঠির মহারাজ আগ্রহান্বিত হয়ে ঋষিগণে ব্রাহ্মণগণে পরিবেষ্টিত হয়ে বলছেন যে প্রভু, তাহলে সেই ঘটনাটা আমাকে কৃপা করে শ্রবণ করান। প্রভু, সত্যই আমি দুঃখী হলেও আপনাদের ন্যায় মহাত্মাদের সান্নিধ্যত্ব লাভ করে আমি নিজেকে বাস্তবিক ধন্য মনে করছি। কিভাবে যে সেই অপূর্ব অপূর্ব চরিত্র আমি শ্রবণ করছি এবং করে কেমনভাবে যে আমার সময়টা চলে যাচ্ছে তা আমি বুঝতে পারছি না। প্রভু, আপনাদের কৃপায় আমি এই সমস্ত তত্ত্ব কথা জানতে পারলাম। বলুন বলুন, সেই অতি অপূর্ব চরিত্র আমাকে শ্রবণ করান। হে রাজন, রাজকন্যা সাবিত্রী যেমনভাবে কুল এবং কামিনীদের পরম সৌভাগ্যরূপ পাতিব্রতের সুযশ প্রাপ্ত হয়েছিলেন, তুমি সেই অতি উত্তম সাবিত্রীর চরিত্র শ্রবণ করো। তার মতো পরম সতী এই ত্রিভুবনে দেখা যায় না। তা তিনি মদ্রদেশের রাজা অশ্বপতির কন্যা। রাজা অশ্বপতি, তার কোনো সন্তানাদি কিছুই ছিল না। একবার সব ব্রাহ্মণগণের আদেশ অনুযায়ী তিনি কি করলেন যে এক যজ্ঞ করলেন, যাকে সাবিত্রী দেবীর যজ্ঞ বলা হয়। সাবিত্রী দেবী বলে আরেকজন দেবী আছেন, যিনি যোগমায়ারই অংশ বলেন। ঋষিগণ বললেন যে আপনি সেই সাবিত্রী দেবীর উপাসনা করুন, একটি যজ্ঞ করতে হবে, তাহলে আপনি কোনো না কোনো সন্তান প্রাপ্ত হবেন। তাই করলেন। অনেক কষ্টসাধ্য সেই যজ্ঞাদি পরিপূর্ণ করার পর সাবিত্রী দেবী সন্তুষ্ট হয়ে তাকে একটি সন্তান প্রদান করলেন। যথাসময়ে কমল নয়না এক অতি দিব্য পুত্রী সন্তান সে প্রাপ্ত হল। তা সকলে সমস্ত ঋত্বিকগণ বললেন, ব্রাহ্মণেরা বললেন যে হে রাজন, হে অশ্বপতি, আপনি যখন সেই সাবিত্রী দেবীর যজ্ঞ করে এত সুন্দরী এক কন্যা প্রাপ্ত হয়েছেন, অতএব আপনি না আপনার এই পুত্রীর নাম সাবিত্রী রাখুন। অশ্বপতি, তিনি পরম ধর্মাত্মা ছিলেন, তিনি বললেন যে যখন আপনারা সেই নাম রাখতে চাইছেন, এতে তো আমার কোনো আপত্তি নেই, এ তো আমার অতি আনন্দ হচ্ছে যে আমার কন্যার নামকরণটা আপনারাই করলেন। তাই সেই পুত্রীর নাম রাখা হলো সাবিত্রী। সাবিত্রী সে খুবই মানে এত সুন্দরী, যে দেখলে মনে হবে যে একেবারে মূর্তিমতী লক্ষ্মী দেবী। দেখতে দেখতে সে যৌবনে পদার্পণ করল। একদিন রাজা তাকে দেখে বলছেন যে হে সাবিত্রী পুত্রী, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো, আমি তো রাজকর্মে ব্যস্ত থাকি, তা দেখো আমাদের সনাতন ধর্ম অনুযায়ী মানে নিজের কন্যাকে তার ঋতুকাল আসার পূর্বেই স্বামীর গৃহে দেওয়া উচিত, তা না হলে পিতার মানে সদ্গতি হয় না। তা দেখো তুমি এত সুন্দরী যে আমি যে তোমার সমতুল্য একটি বর জোগাড় করব তা আমার মনে হয় তা আমার দ্বারাও সম্ভব নয়। অতএব পুত্রী তুমি এক কাজ করো, তুমি এই পৃথিবী ভ্রমণ করো, তোমার সঙ্গে আমার সমস্ত সেনাবাহিনী থাকবে, তুমি বনে জঙ্গলে নগরে গ্রামে যথাই ইচ্ছা তথায় ভ্রমণ করো, এবং তুমি যাকে পছন্দ করবে আমি তার সঙ্গেই তোমার বিবাহ দেব। অতএব আমি তোমার স্বেচ্ছা অনুযায়ী তোমার ইচ্ছায় আমি তাকেই বর রূপে চয়ন করে আমি তোমাকে সম্প্রদান করব, কিন্তু পছন্দ তুমি করো। পরম সতী দেবী সাবিত্রী পিতাকে বললেন লজ্জিত হয়ে, বলছেন ঠিক আছে পিতাজি, আপনি যখন আদেশ করলেন আপনার আদেশই আমি শিরোধার্য করলাম। দেখতে দেখতে বিশাল সেনাবাহিনী সঙ্গে থাকলো, তার সেবায় অনেক দাসীরা থাকলো, এবং অঙ্গরক্ষক মানে অনেক বিশ্বাসী সব মন্ত্রীদের নিযুক্ত করলেন। এবারে বন হতে বনান্তরে নগরে গ্রামে কৃষক পল্লীতে বিভিন্ন জায়গায় এই সাবিত্রীকে দিয়ে ভ্রমণ করানো আরম্ভ করলেন। বিভিন্ন জায়গায় ভ্রমণ করার পরে অকস্মাৎ তিনি রাজ্যে ফিরে এলেন। সে সময় দেবর্ষি নারদ সেখানে ছিলেন রাজধানীতে, মানে এই অশ্বপতির রাজধানীতে মদ্রদেশে। এই নারদের শিষ্য কিন্তু আবার এই রাজা অশ্বপতি, তা দুজনে কথম মানে কথা বলাবলি করছেন, ভালো মন্দ কুশল বার্তা দিয়ে, যেমন গুরুদেব আসলে হওয়া প্রয়োজন। এর মধ্যে চতুর্দিক থেকে ঘোষণা হলো যে রাজকুমারী সাবিত্রী তিনি পদার্পণ করছেন, আর অপরদিকে গুরুদেব দেবর্ষি নারদের সঙ্গে কথাবার্তা বলছেন, অতএব রাজা আর বাইরে বেরোতে পারলেন না, সেখানে রাজকুমারী আসলেন। এসে যখন এসেছে তখন বলছে পুত্রী তোমার মনমতো বর পেয়েছ কি? তখন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন হে অশ্বপতি হে পুত্র কে ইনি? তা বলছেন কেন আমার সাবিত্রী, এই যে সাবিত্রী যজ্ঞ করা হয়েছিল তা সেই সাবিত্রী দেবীর কৃপায় এই পুত্রী জন্ম হয়েছিল। বলছেন হ্যাঁ আমি তো অতদূর জানি। বলছেন সেই পুত্রী, সেই তো এত বড় হয়েছে। তা নারদ বলছেন যে তা এত বড় হয়ে গেছে তা তুমি তোমার কন্যাকে এখনো সম্প্রদান করনি কেন? বলছেন প্রভু সেজন্যই ওকে আমি স্বেচ্ছায় বর চয়ন করার নিমিত্ত মানে বাইরে পাঠিয়েছিলাম, সমস্ত নিয়ম বললেন। তা বলছেন আচ্ছা, বলছেন তাহলে পছন্দ হলো? তা অশ্বপতি বলছেন আমি তো জানি না, বরঞ্চ আপনি সাবিত্রীকে জিজ্ঞাসা করুন না আমি শুনি। তখন বলছেন পুত্রী তুমি তোমার মনমতো বর প্রাপ্ত হয়েছ কি? সাবিত্রী দেবী অনেক শ্রদ্ধার সঙ্গে তাকে পূজন আদি করার পরে তারপরে বলছেন, না আগেই বলছেন সাবিত্রী তুমি তো পরম সতী, তা বলছেন যে হে দেবর্ষে আমি আপনাকে একটু পূজন করে নিই তারপরে আপনাকে সব বলি। বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই কর। পূজন করার পরে কথার উত্তর দিচ্ছেন, বলছেন হে দেবর্ষে আমি আমার মনমতো একটি বর পেয়েছি এবং তাকেই আমি পছন্দ করে ফেলেছি, তাকেই আমি মনের থেকে পিতার কথা অনুযায়ী বরণ করেছি, মানে পিতা আমাকে আদেশ করেছেন তোমার স্বেচ্ছায় তুমি বর চয়ন করো, অতএব আমি তাকে পছন্দ করেছি। বলছেন কে সে? যদিও তিনি সব জানেন। তিনি বলছেন, দুমত সেন নামক একজন বিখ্যাত ধর্মাত্মা রাজা ছিলেন, তা কোনো কারণবশত তিনি রাজ্যচ্যুত হয়ে যান, মানে অন্য তার মানে পার্শ্ববর্তী যে রাজা ছিল সে একটু কমজোরি হয়ে যাওয়ার দরুন, অন্ধ হয়ে যাওয়ার কারণে সেই পার্শ্ববর্তী রাজা এসে তাকে আক্রমণ করে অযথাভাবে তার রাজ্য কেড়ে নেয়। তাই অগত্যা স্বামী স্ত্রী দুজনে আর ছোট্ট একটা বালক ছিল তারা বনবাসী হয়ে গেল, মুনিদের মতন জীবনযাপন করে তারা বেঁচে আছে। তারা সেই যে রাজা দুমত সেন সে অন্ধ বৃদ্ধ, আর তারই এক পুত্র আছে, তার নাম সত্যবান। তা আমি তাকেই মানে সব কিছু মনে মনে সমর্পণ করেছি। তিনি খুবই সুন্দর, সেই রাজা আর সেই রানী, মানে সেই দুমত সেন এবং তার রানী, যদিও তারা বৃদ্ধ বৃদ্ধা, তথাপি তারা সত্য ভাষণ করে এবং সর্বদাই ধর্মকে আঁকড়ে ধরে রেখেছে। আর তারই এক পুত্র, সেও পরম ধার্মিক, ধর্মকে কখনো সে অবহেলা করে না। আমি তাকেই পছন্দ করেছি। তিনি তেজস্বী, বুদ্ধিমান, ক্ষমাবান এবং সুরবীর হয়ে উঠেছেন, তাই আমি তাকেই পছন্দ করেছি। দেবর্ষি নারদ বললেন যে, দেখো রাজকুমারী, তুমি যার কথা বলছো তাকে আমি খুব ভালো করে জানি। সেই দুমত সেনের বীর পুত্র সূর্যের ন্যায় তেজস্বী, দেবর্ষি নারদ বলছেন, আর বৃহস্পতির মতো বুদ্ধিমান, ইন্দ্রের ন্যায় বীর, পৃথিবীর মতো ক্ষমাশীল, রাজা রন্তিদেবের মতন দাতা, উসিনার পুত্র শিবির মতো ব্রহ্মণ্য এবং সত্যবাদী, আর যজাতির মতো পরম উদার, আর চন্দ্রের মতো প্রিয়দর্শন, মানে চন্দ্র যেমন চকচকে সেও অতি সুন্দর, আর অশ্বিনী কুমারদের মতন সে রূপবান, আর তিনি জিতেন্দ্রীয় মৃদু স্বভাব, সুরবীর বন্ধু স্বভাবাপন্ন, ঈর্ষাহীন, লজ্জাশীল এবং তেজস্বী। তপস্যা ও শীলে ব্রাহ্মণগণ তার সম্পর্কে সংক্ষেপে বলে থাকেন এবং তার মধ্যে সারল্য, মানে সরল সরলতা আছে। সে সর্বগুণে সুসম্পন্ন। কিন্তু এবারে কিন্তু যখন বললেন, তখন তিনি বলছেন, মানে মহারাজ অশ্বপতি, যে প্রভু, হে গুরুদেব, কিন্তু কেন? আপনি যে গুণের কথা বললেন, এ তো দেখছি সমস্ত গুণ মহামহা তেজস্বীদের মধ্যে থাকে, দাতাদের মধ্যে থাকে, যাদের প্রতি ভগবানের কৃপা থাকে, সেই সমস্ত গুণের ব্যক্তির কথা আপনি বললেন, কিন্তু আবার কিন্তু বলে আপনি দাঁড়িয়ে গেলেন। বলছেন, তার এক মহান দোষ আছে। রাজকুমারীও থমকে গেলেন, গিয়ে বলছেন যে, কি দোষ? বলছে, বলবো? রাজকুমারী এবং রাজকুমারী পিতা অশ্বপতি দুজনেই বলছে, হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। বলছেন, তার দোষ হচ্ছে আজ থেকে মানে এক বছরের মধ্যে তার মৃত্যু হবে, অতএব তার সঙ্গে বিবাহ না দেওয়াই ভালো। রাজা বললেন যে, সাবিত্রী পুত্রী, তুমি গুরুদেবের কথা শুনলে তো, অতএব তুমি অন্য বর গ্রহণ করো। সাবিত্রী বললেন, হে পিত, আমি একবার যাকে সমর্পণ করেছি, আমাদের গুরুদেব দেবর্ষিপাদ, তিনি ত্রিকালজ্ঞ, তিনি যা বলছেন সেটাও সত্য, আমি তার কথাকে অবমাননা করছি না, কিন্তু আপনারা তো পরম ধার্মিক, তা আপনারা বলুন, আমি একজন সতী নারী, আমি তাকে বরণ করে নিয়েছি, তার যদি মৃত্যু কালো হয় তথাপি আমি তাকেই বিবাহ করব। দেবর্ষি নারদ বললেন যে, তোমার বুদ্ধি মানে যুক্তিযুক্ত। তখন অশ্বপতি তিনি কি করলেন, সেই বনপ্রদেশে যে দুমত সেন রাজা অন্ধ হয়েছিলেন, ভিখারির বেশে তার কাছে গেলেন, গিয়ে পরিচয় দিলেন যে আমি সেই মদ্রদেশের রাজা অশ্বপতি, আমি আপনার সঙ্গে সম্বন্ধ স্থাপনা করতে চাই। তিনি হেসে বলছেন, হে রাজন, আপনাকে আমি স্বাগত জানাই, আমি অন্ধ, আপনাকে মানে সঠিকভাবে সৎকারও করতে পারছি না, তথাপি আপনি আমার অতিথি, বসুন, জলপান করুন। এবং আপনি আমার সঙ্গে কি সম্বন্ধ স্থাপনা করতে চান? বলছেন যে আমি আপনার পুত্রকে, আমার পরমা সুন্দরী যে সাবিত্রী, তাকে তার সঙ্গে বিবাহ দিতে চাই। বলছেন, হে রাজন, এ তো আপনার উদারতা, আমি যখন সেই পরাক্রমশালী রাজা ছিলাম, আমার এমনই ইচ্ছা ছিল যে তোমার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ দেব, কিন্তু আজ আমি দৈববশত ভিখারী, আমার কিছুই নেই, এই বনে গাছতলায় আমি জীবন কাটাই, আর আমাদের স্বামী স্ত্রী আমরা দুজনেই বৃদ্ধ, বৃদ্ধা আমাদের সেই সত্যবাণী দেখাশোনা করে। তা আপনি আমাদের মতন ভিক্ষুকের সঙ্গে আপনার কন্যাকে বিবাহ দেবেন? বলছেন, না, আমার কন্যার এটাই ইচ্ছা, অতএব আমি বিবাহ দিতে ইচ্ছুক। বলছেন, ঠিক আছে, তাহলে আপনার যা ইচ্ছা। দেখতে দেখতে শুভ লগ্নাদি দেখে এই সাবিত্রীর সঙ্গে সত্যবানের বিবাহ দিলেন। বিবাহ দিয়ে সকলে চলে গেলেন, আর দেবী সাবিত্রী সে কি করল, সে তো রাজকুমারী, পিতা তাকে রাজবেশে মানে রাজকুমারীর বেশে বিবাহ সম্প্রদান করেছিলেন। তাই তিনি চিন্তা করলেন যে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার পতি তারা বনবাসী, ভিক্ষুকের ন্যায় জীবনযাত্রা করে, অতএব আমারও এমন উচিত নয়। তিনি সমস্ত অলঙ্কার আদি ত্যাগ করে গেরুয়া বস্ত্র মানে গেরুয়া রঙের শাড়ি পরে তাদের সঙ্গে থাকতে থাকলে, কিন্তু সর্বদাই চিন্তা, কখন তার সেই প্রাণটা চলে যায়, কখন সেই ভয়ঙ্কর সময় আসে। সাবিত্রী দিন রাত 24 ঘন্টা সেই চিন্তা করে, আর পিতা মাতা মানে শ্বশুর শাশুড়ি এবং সত্যবানের সেবা এমনভাবেই করত যে তাতে বিন্দুমাত্র ত্রুটি থাকত না। তাতে শ্বশুর শাশুড়ি তারা বারংবার আশীর্বাদ দিতেন যে হে পুত্রবধূ, তুমি বহুদিন ধরে এই পৃথিবী ভোগ করো আমার পুত্রের সঙ্গে। কিন্তু তাদের সেই কথা তো কেউ জানে না যে দেখতে দেখতে একটি বৎসর কেটে গেলেই সেই সত্যবানের মৃত্যু হবে, তারা কেউ জানে না, কিন্তু সাবিত্রী কাউকে কোনোদিন বলেনি। এইভাবে তিনি মানে অনেক কষ্ট স্বীকার করে তাদের সঙ্গে থাকলেন। থাকতে থাকতে যখন সেই 1 বৎসর হতে মাত্র 4 দিন বাকি, তখন সে অনাহারি হয়ে সর্বদা মানে ধ্যানে নিমগ্ন থাকে এই সাবিত্রী। কেউ বুঝতে পারে না, তার সেবাদি সুসম্পন্ন হয়ে গেলেই সে চক্ষু বন্ধ করে প্রভুর ধ্যানে লিপ্ত হয় এবং আহ্নিক ক্রিয়াদি নিত্য সে আরো বাড়িয়ে দিল। এবারে যেদিন দেখতে দেখতে 4 দিন 3 দিন 2 দিন আর যেদিন মৃত্যু হবে একদিন মানে সেই দিনে, সেই দিন তিনি যখন মানে সত্যবান বনে ফল আনতে যাচ্ছেন আর কাঠ কেটে নিয়ে আসতে যাচ্ছে, তখন সে বলছে যে হে পতিদেবতা, আজ আমিও তোমার সঙ্গে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাবে? বলছেন, হে দেবী, তুমি আজ 1 বৎসর হলো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তুমি নিজস্ব কোনো মত কোনোদিন বলনি, কিন্তু আমি তো পিতামাতার আজ্ঞাকারী পুত্র, অতএব তুমি আমার পিতামাতার থেকে আদেশ নিয়ে এসো। রাজা দুমত সেন এবং রানী মাকে প্রণাম করে তিনি বলছেন যে হে পিতাজি, হে মাতাজি, আজ আমি আমার স্বামী দেবতার সঙ্গে একটু বনে যেতে চাই, যদি আপনারা আদেশ করেন। পরম ধর্মাত্মা দুমত সেন রাজা, তিনি তো অন্ধ, তা বলছেন যে পুত্রী, আজ 1 বৎসরের মধ্যে তুমি কোনোদিন তোমার নিজের কথা জানাওনি, তা আজ যখন তুমি আমাকে বলেছো, তা আমি কি তোমাকে বাধা দিতে পারি? আমি বাধা দিতে পারি না, কিন্তু তুমি এত কোমলঙ্গী, এবং তুমি কি সেই কষ্ট সহ্য করতে পারবে বনের? বলছেন, না পারব। বলছেন, ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু সময় মতো চলে এসো। তোমরা দুজন যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি শান্তি পাব না। এবারে তিনি প্রতিটা পলে মানে চক্ষুর মধ্যেই রেখেছেন, চোখের আড়াল হতে দিচ্ছে না। প্রথমে এক ঝুড়ি ফল পাড়লেন সত্যবান, আর দেবী সাবিত্রী সেগুলো একটি কাপড় দিয়ে ঢেকে সেখানে রাখলেন, আর বলছেন যে থাক এগুলো বনে, আমরা কাঠ কেটে নিয়ে যাওয়ার সময় এই পথ দিয়ে এই ফলের ঝুড়িটাও নিয়ে যাব। বলছেন, ঠিক আছে। তারপরে সে কাঠ কাটতে কাটতে সে সময় কাল সময় ঘনিয়ে এসেছে, তখন তার মাথা ঘুরছে, সে চতুর্দিক দেখছে যেন পৃথিবীটা যেন একেবারে ঘুরছে, তাই দেখতে দেখতে তার সমস্ত শরীরটা জ্বালা পোড়া করছে, আর সে স্থির থাকতে পারছে না। সাবিত্রীকে বলছে যে দেবী, আমার যেন আজ কেমন বিরক্ত বোধ মনে হচ্ছে, আমার তো এমন কোনো দিন হয়নি, আমার মাথা ঘুরছে, মাথাটা ব্যথা করছে, সমস্ত শরীরটা জ্বালা পোড়া করছে, আমি এখন কি করি কিছু বুঝে পাচ্ছি না, আমি একটু না শোবো। শোয়ার কথা বললে দ্রৌপদী মানে সেখানে সাবিত্রী তিনি মানে এই আসন করে বসলেন, বসে বলছেন, দেখো তুমি আমার মাথাটা আমার কোলে রাখো, আমি তোমার মাথাটা একটু মানে চেপে দিই, তাহলে তোমার কষ্টটা লাঘব হবে। কিন্তু মৃত্যু সময় ঘনিয়ে এসেছে, তখন মাথা টিপলে কিছু হওয়ার নয়। তিনি মাথা টিপছেন আর বলছেন প্রভুকে, প্রভু তুমি আমার স্বামীকে কি সত্য সত্যই নিয়ে নেবে? এর মধ্যে দেখতে দেখতে বিশাল কালো এক পুরুষ হাতে তার পাশ তিনি রয়ে দাঁড়িয়েছে, আর তার মাথা ব্যথা করতে করতে সে অচৈতন্য হয়ে গেছে। তা মাথাটা ধীরে ধীরে মাটিতে নামিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন, যে এই কৃষ্ণবর্ণ পুরুষটিকে যার মানে শিং রয়েছে, বিশাল মুকুট রয়েছে, তারপরে হাতে পাশ রয়েছে, তার শরীরে মানে আভা দেখা যাচ্ছে দেবতাদের মতন, তিনি উঠে দাঁড়িয়ে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, হে পুরুষ প্রবর, কে আপনি? তার সন্দেহ হয়েছে। বলছেন, হে পুত্রী, আমি যমরাজ। বলছেন, আপনার এখানে কি কাজ? তা বলছেন, তোমার স্বামীর আজ মৃত্যু দিবস, সে আজ মারা যাবে, অর্থাৎ আমি তাকে নিয়ে যাব। দেখতে দেখতে তিনি পাশ ফেলে দিলেন এবং অগ্নিষ্ঠ পরিমিত এক জীব মানে যাকে আমরা পরমাত্মা বলি বা কিছুই মনে করুন, তারপরে তাকে নিয়ে তিনি চলা আরম্ভ করলেন। এবারে সাবিত্রী তার স্বামীর দিকে তাকিয়ে দেখে সে তো মারা গেছে। তিনি তখন চিন্তা করছেন যে আমার স্বামী যেখানে যাবে আমিও সেখানে যাব, তাই তিনিও সেই যমরাজের পেছনে পেছনে চলা আরম্ভ করলেন। তা যমরাজ বলছেন যে, হে পুত্রী, দেখো একদিন না একদিন সকলকে মরতেই হয়, তোমার স্বামী তো মারা গেছে, তুমি এখন আমার সঙ্গে কোথায় যাবে? এখান থেকে 96,000 যোজন দূরে আমার রাজধানী, আমি সেখানে যাচ্ছি। বলছেন যে, প্রভু আপনি তো কাউকে নিতে হলে, কারো প্রাণ নিতে হলে আপনার দূতগণ আসে, তা আপনি সাক্ষাতে এসে আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? বলছেন যে, দেখো তোমার স্বামী পিতামাতার আজ্ঞাকারী, পরম ধার্মিক এবং মুনি ঋষিদের মতন তার প্রভাব, অতএব তাকে আমার দূতগণ নিয়ে যেতে পারত না, তাই আমি নিজে এসেছি। তা সাবিত্রী, তুমি বরঞ্চ এক কাজ করো, ফিরে যাও, তোমার স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া আদি করো। বলছেন, না না, আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব, আমার স্বামী যদি নরকে যায় তাও আমি নরকে যাব, আমি স্বর্গে যাব না, আমি অন্ত্যেষ্টি ক্রিয়া আদি কিছু করতে পারবো না, আমার স্বামী চলে যাচ্ছে, আমি সেই অসার শরীরকে কি অন্ত্যেষ্টি ক্রিয়া করব, আমি যাব না। যেতে যেতে সেই মানে সতী সাবিত্রী সে কি করল, আকাশমার্গে গমন করা আরম্ভ করল সেই যমরাজের সঙ্গে। যেতে যেতে তিনি বলছেন, দেখো তুমি এই সত্যবানের প্রাণ ছাড়াও অন্য কিছু আমার থেকে চাও, আমি দিয়ে দেব, কিন্তু তার আয়ুকাল শেষ, আমি তাকে দিতে পারবো না। প্রথমবার দেবী সাবিত্রী বলছেন যে হে ধর্মরাজ, আপনি যদি আমাকে বরই দেবেন তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমার শ্বশুর সে রাজ্যভ্রষ্ট হয়ে অন্ধ হয়ে ভিখারির মতন জীবনযাপন করে সেই বনে বনে পড়ে থাকে, তা আপনি তার চক্ষু প্রদান করুন। বললেন তথাস্তু, তাই হবে। এবারে তিনি আবার যাচ্ছেন, যেতে যেতে তিনি বলছেন যে আমি তোমাকে বর তো দিলাম, তোমার শ্বশুরের কোনো প্রকার ক্লান্তি থাকবে না, রোগ থাকবে না, শোক থাকবে না, তা তুমি আবার আসছো কেন? বলছেন না না, যেখানে আমার স্বামী যাবে আমি সেখানেই যাব, আমি স্বামীকে ছেড়ে কি করে থাকি? আপনি হলেন দেবেশ্বর, আর আপনার প্রতি যদি আমার প্রতি যদি আপনার কৃপা না থাকে তাহলে এটা আমি মানে ঠিক ভালো মনে করছি না। তার সেই অমৃত মাখা বচন শ্রবণ করে তিনি বলছেন, দেখো তুমি বরঞ্চ সাবিত্রী এক কাজ করো, তুমি সত্যবানের জীবন ছাড়া আরেকটি বর আমার থেকে নিয়ে নাও, দ্বিতীয়বার। তিনি বলছেন ঠিক আছে, আমার শ্বশুরের চক্ষু ভালো হয়ে গেছে, দিব্য শরীর প্রাপ্ত হয়েছেন, তা আমি চাই যে তিনি যেন কখনোই ধর্ম ত্যাগ করেন না, আর তিনি যেন সর্বদাই মানে বলশালী হয়ে পুনরায় তার রাজ্য ফিরে পাক। বললেন তথা, তোমার শ্বশুর হারিয়ে যাওয়া সেই রাজ্য ফিরে পাবে, এখন তুমি যাও দেবী। বলছেন না আমি যাব না। তখন তিনি বলছেন, সাবিত্রী বলছেন, হে দেব, এই সব প্রজাকুলকে আপনি নিয়মিতভাবে সঞ্চালন করেন, তা নিয়মের দ্বারাই আপনি অভীষ্ট ফল প্রদান করেন, তাই আপনার নাম যম। এইভাবে প্রশংসা যখন করছেন, প্রশংসা শুনলে সকলেরই একটু আনন্দ হয়, তখন যমরাজ বলছেন, দেখো কল্যাণী, তৃষ্ণার্ত ব্যক্তির যেমন জল পেলে আনন্দ হয় ঠিক তেমনি তোমার কথা শুনে আমি অতীব অতীব খুশি, কিন্তু তুমি সত্যবানের জীবনটা চেও না, বরঞ্চ তুমি আমার থেকে আরেকটা বর নাও। তাহলে তৃতীয়বার, তা বলছেন যে তৃতীয়বার তুমি আমার থেকে চেয়ে নাও। তা বলছেন যে আমার পিতা, তার তো কোনো সন্তান নেই, আমি একমাত্র পুত্রী সন্তান ছিলাম, সেও আবার সাবিত্রী দেবীর কৃপায়, তা আপনি এক কাজ করুন, আমার পিতাকে 100 পুত্র প্রদান করুন, বলশালী তেজস্বী ধার্মিক। বলেন তথা, এবার তুমি যাও। বলছেন না না, আমি আমার স্বামীকে ছেড়ে এক পলও কোথাও থাকতে পারবো না, আপনি দয়া করে আমার একটা কথা শুনুন, আপনি বিবর্ষণের পুত্র মানে সূর্যের পুত্র প্রতাপশালী, তাই পণ্ডিতেরা আপনাকে বিবস্বাত বলে থাকেন, তা আপনি শত্রু মিত্রের পার্থক্য ছেড়ে সকলের প্রতি ন্যায় ব্যবহার করে থাকেন, অতএব আপনাকে লোকে ধর্মরাজও বলে, তা আপনি আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন না? তা বলছেন না না, তোমাকে আমি তিনটে বর দিয়ে দিলাম, বরঞ্চ তুমি তোমার স্বামীর প্রাণ ছাড়া চতুর্থ বরটি চেয়ে নাও, আমি দেব। তা বলছেন ঠিক আছে। সাবিত্রী তখন একটু বুদ্ধি করলেন যে আমি যখন এত কিছু পেয়ে গেছি তাহলে আমি তাকে একটা যুক্তির ভিতরে ফেলি। তিনি তখন বলছেন, তাহলে আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি শতপুত্রের জননী হতে পারি। তা যমরাজ অত প্রশংসা শুনে তিনি বলছেন ঠিক আছে তথা, এবারে আবার পেছন পেছন চলছেন। তখন তিনি বলছেন যে দেবী সাবিত্রী তখন মা বলে সম্বোধন করছেন, বলছেন মা, তুমি এখনো আবার কেন আমার সঙ্গে আসছো, তুমি এখন বহু দূরে এসেছো, তুমি তোমার স্বামীর যে মৃত শরীর পড়ে আছে সেখানে চলে যাও, দেখো এখন আমাকে এই জমপুরিতে প্রবেশ করতে হবে, এখানে জীবন্ত মানুষের প্রবেশ নিষিদ্ধ। তা বলছেন, তাহলে আপনি আমাকে কেমন বর দিলেন? আমি একজন সতী নারী, আপনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি 100 পুত্রের মা হবে, তা আমি আমার স্বামীকে ছেড়ে কিভাবে 100 পুত্রের মা হব? অতএব আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আপনার কথাও ঠিক থাকবে, আমি মানে সতী হয়ে আমি তো অন্য কারো চিন্তন করব না যে তার মাধ্যমে আমার 100 পুত্র হবে। যমরাজ চিন্তা করলেন সত্যই তো, আমি তাকে শত পুত্র হবে বলে আশীর্বাদ দিয়েছি। তখন তিনি বলছেন যে ঠিক আছে তাহলে তুমি তোমার স্বামীর মৃত স্থানে যাও, গেলে দেখবে আমি তোমার এই স্বামীকে ছেড়ে দিলাম, সে প্রাণ ফিরে পেল, যাও ফিরে যাও। আর তোমার এই স্বামীর আর কখনো রোগ শোক হবে না, সে 400 বছর জীবিত থাকবে এবং তুমিও 400 বছর তার সঙ্গে থেকে মানে শতপুত্রের জননী হয়ে এই পৃথিবী পরিচালনা করবে তোমার পুত্রগণ, তুমি সুখী হবে, যাও ফিরে যাও। এইভাবে তিনি যখন ফিরে এলেন, এসে তার স্বামীর মস্তকটা নিজের কোলে রাখলেন, একটু পরেই তিনি ধীরে 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 উঠে বসে বলছেন যে দেবী সাবিত্রী, আমার তো আর কোনো কষ্ট হচ্ছে না, আমার তো আর কোনো দুঃখ নেই। এইভাবে সাবিত্রী তার স্বামীর মানে প্রাণ ফিরে পেলেন, তারপরে তার শ্বশুরের যে অন্ধ সেই অন্ধত্ব থেকে মুক্ত করালেন, রাজ্য প্রাপ্ত করিয়ে দিলেন, আর তার পিতা তাকেও শতপুত্র করিয়ে দিলেন, নিজেও শতপুত্রের মা হবেন এবং তার পুত্রের তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিলেন, আর 400 বৎসর তিনি দীর্ঘায়ু হলেন। বল সত্য সাবিত্রী সত্যবান কি জয়। তারপরে তিনি ধীরে ধীরে উঠে বলছেন যে দেবী, আমার না মাথা ব্যথাটা আর একদম নেই। আচ্ছা তুমি বলো তো, সেই যে তখন সন্ধ্যা হয়ে এসেছে, মানে সূর্য অস্তমিত হতে চলেছে আর অপরদিকে চন্দ্র উঠছে, এমতো অবস্থা, ঠিক সে সময় সে বলছে, দেবী সেই কালো করে যে লোকটা ছিল, আমাকে ভয় দেখাচ্ছিল, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তিনি কে? বলছেন হে স্বামী দেবতা, তিনি যমরাজ। বলছেন যমরাজ? যমরাজ এখানে কি করছিল? তো বলছেন আমি না কালকে সকালে তোমাকে সব বৃত্তান্ত বলবো, তুমি এখন আর জিজ্ঞাসা করো না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মা বাবা আমাদের জন্য চিন্তাযুক্ত হয়ে থাকবে, অতএব তাড়াতাড়ি চলো। বলছেন ঠিক বলেছো, আমার পিতামাতা আমাকে ছেড়ে এক তিল সময়ও থাকতে পারে না, এবং আমি সন্ধ্যার পূর্বে পূর্বেই তাদের কাছে ফিরে যাই, আমি কখনো বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও বেড়াতেও যাই না, কারণ আমার পিতামা চিন্তা যুক্ত হয়ে ওঠেন, অতএব চলো চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। এবার তিনি যখন উঠেছেন, বলছেন আমি তো আগের থেকে অনেক শক্তিশালী বলে মনে হচ্ছে। তারপরে বললেন ঠিক আছে, তাহলে খুব ভালো হয়েছে। আর সেই দেবী সাবিত্রী কি করলো, মানে সত্যবানের হাতটা নিজের কাঁধে রাখলেন আর তার কোমরটা ধরে তিনি ধরে নিয়ে যাচ্ছেন, চিন্তা করছেন কি জানি যদি কোনো অসুবিধা হয়। তারপরে দেখতে দেখতে তারা সেই যেখানে তার পিতা মাতা থাকেন দুমত সেন রাজা, সেখানে গেলেন, আর তারা তখন দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে তারা বলছেন যে আজ আমরা সাবিত্রীর কৃপায় সমস্ত কিছু মানে পুনরায় প্রাপ্ত হয়েছি, তাদের আনন্দের আর শেষ নেই সত্য সাবিত্রী আর সত্যবানকে পেয়ে। তার পরবর্তী অংশ যে দুমত সেন এবং শৈব্যার চিন্তা, তাদের আসতে দেরি হচ্ছিল, তারা কি কি চিন্তা করেছিলেন, সত্যবান ও সাবিত্রীর আশ্রমে ফেরা, দুমত সেনের রাজ্য ফিরে পাওয়া এবং কর্ণের জীবনচরিত্র, আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ থাকলে আবার আগামী দিন শ্রবণ করব। আগামী দিনের পাঠটি আরও সুন্দর, তা আমরা ঠিক সেই 5 ঘটিকা হতে আমরা পুনরায় সেই কথা সেই অমৃত মাখা চরিত্র বাকি অংশ শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী মার্কণ্ডেয় মহামুনি কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত বাবা।